exclusively on FusionBD.com.
বেশ কিছু কারণে স্পেশাল আজকের এপিসোডে আমাদের সাথে একটি হরর ক্লাব রয়েছে, তারা এই স্টুডিওতে বসে। আজকে আমাদের স্টুডিওর এনভায়রনমেন্টটা কিন্তু আমরা একটু ভৌতিক করার চেষ্টা করেছি, সেটা সঙ্গত কারণে বলছি কি কারণে। আমরা লাইট অফ করে দিয়েছি, হরর ক্লাবের যারা মেম্বার আছেন তারাও আছেন আজকে আমাদের সাথে, একটু পরে আমরা তাদের সাথে কথা বলব। এবং এই যে একটা এনভায়রনমেন্ট, হুমায়ুন আহমেদ তার প্রিয় শ্রেষ্ঠ প্রিয় ভৌতিক গল্প, তার যে সংকলিত একটা সম্পাদিত একটা ভৌতিক গল্পের বই রয়েছে, সেখানে তিনি ভূমিকায় বলেছিলেন যে এই বইটির গল্পগুলো দিনের আলোর জন্য নয়, এই গল্পগুলো মানে রাতের অন্ধকারের জন্য, এবং খুব ভালো হয় যদি বর্ষণমুখর রাত্রি হয়। কাজে এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্ট এই ভৌতিক গল্পের জন্য। তো আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি, আমাদের স্পেশাল স্টোরিজ থাকছে, বিভিন্ন হরর ক্লাব আমাদেরকে বিভিন্ন সময় যে স্টোরিগুলো পাঠিয়ে থাকে মেইলে, এবং যে স্টোরিগুলো অনেক সময় সময়ের অভাবে আমরা পড়তে পারি না, আজকে আমরা সেই স্টোরিগুলো নিয়ে এসেছি। আজকে আমাদের তিনটি স্টোরি রয়েছে মেইল থেকে না, এবং প্রতিটি স্টোরি খুবই চমৎকার। এছাড়া মেইলের রিপোর্ট টাইপের একটা আছে, যে একটা মিস্ট্রিয়াস একটা প্লেস নিয়ে, সেটাও আজকে আমরা চেষ্টা করব পড়ার জন্য। আমরা আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরি তো রয়েছেই। তো সব কিছু আমরা যেটা করব, যে আজকে আমাদের স্টুডিওতে বসে ওই যে মানুষ যে গল্প শুনতাম আমরা ছোটবেলায় অন্ধকারে নানির কাছে দাদির কাছে, যে আমরা ভূতের গল্পগুলো শুনতাম, আজকে ঠিক সেভাবে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে হরর ক্লাবের সাথে গল্প শোনার একটা আসর জমিয়েছি। ঠিক যে আসরটা আমরা করতে চাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং সেই জন্য প্রয়োজন হরর ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস। হরর ক্লাব গঠন করে আপনি আপনার হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন। কিভাবে? আমাদেরকে মেইল করতে পারেন bhoot@radiofurti.fm, এইখানে আপনি মেইল করবেন এবং আপনার হরর ক্লাবের ডিটেলস সেখানে জানাবেন, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে হরর ক্লাব কথাটি লিখতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত আছে এখন পর্যন্ত সবকিছু। সো আপনি শুনতে থাকুন রেডিও ফুর্তি, BDFM। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, তারপর নারী দিবস উপলক্ষে স্পেশাল সং এবার চিকিতিতা, এবং তারপর আবার ফিরে আসবো, আজকের হরর ক্লাবের সাথে পরিচিত হব, এবং তারপর কি কি থাকছে শুনে থাকুন। আমার সাথে এই সময়টাতে আছেন হরর ক্লাবের ঢাকার একটি হরর ক্লাবের দুজন মেম্বার, এবং এই হরর ক্লাবের একজন মেম্বার গত এপিসোডে এসেছিলেন, তিনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলেছিলেন, ব্ল্যাক ম্যাজিক নিয়ে তার বেশ কিছু স্টাডি ছিল সেজন্য তিনি এসেছিলেন আর কি, এবং এক্সোরসিজম নিয়ে গত এপিসোডে আমাদের বেশ কিছু আমরা স্টোরি নিয়ে এবং বেশ কিছু কেস নিয়ে কথা বলেছিলাম। তো আজকে হরর ক্লাবের যারা এসছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছে।
হ্যালো, আতিক নিকুঞ্জ থেকে।
আমি প্রিয়ম, উত্তরা থেকে এসছি।
গ্রেট। সো কেমন লাগছে আজকে, বেশ অনেকদিন পর দেখা, কেমন আছেন আপনারা?
তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের তো?
ওকে, ভেরি গুড। আতিক, আপনার সাথে বাইরে কথা হচ্ছিল যে আপনি হচ্ছে ভূতের গল্প শুনে নাকি একটু বেশি ভয় পান, তো ছোটবেলার ভূতের গল্প শোনার কোন অভিজ্ঞতা মনে আছে? যে ছোটবেলায় বাড়িতে কি কখনো কি ভূতের গল্প শোনা হতো?
হ্যাঁ, ছোটবেলা তো প্রচুর ভূতের গল্প শোনা হতোই, আর ভূতের গল্পগুলো শুনে ভয় পাওয়া হতো।
টি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই, পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। সাত দিন পরে সোনাথকে পাওয়া গেল। মাহাতি রাস্তায় একটিও কুটির নাই, সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃত দেহ পড়িয়ে আছে, সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে, তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে, সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন পুরুষ সমস্তই মজুদ আছে, কিছু খোয়া যায় নাই, সুরনাথের কোথাও আঘাত চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে, যেন রক্তচষা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, ডাইনির হাতে পড়েছিলেন, কামিনী ডাইনি এখনো তোর লাটে আছে। আমি ইন্সপেক্টর বাবুরে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতে রাস্তাটা ভালো না, কিন্তু উনি শুনলেন না।
আপনার সাথে আর আমাদের সাথে ঠিক 12টা বেজে এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় দেখতে পাচ্ছে 12টা বেজে 6 মিনিট আর এই সময়টাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাসেল ভাই। হ্যালো রাসেল ভাই।
হ্যালো, কি অবস্থা সৃষ্টি?
হ্যাঁ রাসেল ভাই, আজকে তো আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী গল্পটা শুনলাম, খুব প্রিয় একটা গল্প আমার। কামিনী গল্পটা পড়তে যখন হচ্ছিল সে সময় ফেসবুকের দিকেও দেখছিলাম বেশ ভালো কিছু ফিডব্যাক আছে, আমি কয়েকটা কমেন্ট একটু পড়ে নিচ্ছি। মোহাম্মদ কাউসার হাবিব লিখেছেন, বকুড়ার কে কে আছেন? আচ্ছা, আবদুল্লাহ সিমন লিখেছেন আজকের গল্পটা অনেক ভয়ের। অথবা নীল লিখেছেন ময়মনসিংহ থেকে শুনছেন। শান্ত লিখেছেন গুড। কাউসার হাবিব লিখেছেন নাইস কিন্তু ভয় লাগছে না। ফাতিল শিকদার সচিব আছেন, লিখেছেন সাথে আছি মোহনা মঞ্জুর, সবসময় শোনা হয় আজও শুনছি, ইমেইলটা খুব ভালো ছিল। আশিক লিখেছেন মোহনা মঞ্জুর, রাফসান রাফি তাদের কাছে গল্প আছে। সো যারা গল্প আছে বলছেন বা গল্প সাজেস্ট করতে চান আমাদেরকে মেইল করতে পারেন bhutfm@bhutfm.fm, এখানে হরগোলা সাবজেক্ট ফিল্ডে রেখে আর আপনার ক্লাবের কথাও জানিয়ে যেতে পারেন। এবং অবশ্যই facebook.com/radiofuti ঠিকানায় হরগ্লাবের পোস্টে কমেন্ট করে আপনার কথা জানিয়ে দিতে পারেন।
অলরাইট, তো আমরা আসি একটু ভূত এফএম এর প্রসঙ্গে। এবং আগামীকাল আমরা সবাই জানি যে শুক্রবার ভূত এফএম, এবং তার আগে আজকে চলছে ভূত এফএম হরর ক্লাব। ভূত এফএম এ বেসিক্যালি আমি কিছু বিষয় নিয়ে সৃষ্টি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এটা তো ভূত এফএম এ আসলে সবসময় আমরা ঘটনা পড়ি বা ঘটনা শোনাই বা অডিও ক্লিপ প্লে করি, সো এমনিতে কথা বেশি বলা হয় না। যে জিনিসটা সেটা হচ্ছে যে অনেকেই আশাহত হন যে আমি দুটো ঘটনা পাঠিয়েছি তারপরে আমার ঘটনা সিলেক্টেড হয়নি। আসলে সব ঘটনাই ভালো, সব কোনো ঘটনার কোনো সমস্যা নেই, কিন্তু হয় কি যে হয়তো একজন একটা ঘটনা পাঠাচ্ছেন তার চাইতে বেটার একটা ঘটনা আমরা পেয়ে যাচ্ছি, তখনই মুশকিলটা হয়ে যায়। এবং তখনই আমরা যিনি আরো বেটার ঘটনা পাঠিয়েছেন তার ঘটনা সিলেক্ট করতে বাধ্য হই। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি কোনো ঘটনা শেয়ার করি সেটা তো আমি ভালো জন্যই শেয়ার করেছি, সুতরাং আমার কাছে কিন্তু সবসময়ই সেটি একটি ভালো ঘটনা। যেটি হয়তো আমাদের টিম যখন সিলেক্ট করে না তখন অনেকের মন খারাপ হয়। বাট ভূত এফএম হরর ক্লাব ইজ এ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ঘটনাগুলো শোনানোর সুযোগ পাবেন। এবং সেই সাথে ভূত এফএম এ আগামী এপিসোডে আমি বলবো যে যারা আসছেন তাদের মধ্যে আহমেদ বাবু ভাই আছেন এবং আমাদের আরো তিনজন অতিথি আছেন যারা আপনাদের বিভিন্ন ঘটনা শোনাবেন। আগে থেকে ক্লুটা দিয়ে দিলাম। এবং বাবু ভাইয়ের কথা আপনারা সবসময়ই বলেন যে অনেক ভালো ঘটনা তিনি শেয়ার করেন, তো কালকেও চমৎকার কিছু ঘটনা নিয়ে আশা করছি তিনি আসবেন। এবং সেই সাথে ভূত এফএম আরো কিছু আপনাদের জন্য অডিও ক্লিপ প্লে করবে আগামীকাল, যে অডিও ক্লিপগুলো আমার মনে হয় যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকগুলো অডিও ক্লিপ আসলে জমে গেছে এবং সেই অডিও ক্লিপগুলো আমরা প্লে করতে 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 আমাদের অনেকদিন সময় লেগে যাবে। তো যারা অডিও ক্লিপ পাঠিয়েছেন একেবারে আশাহত হবেন না, হয়তো আপনার অডিও ক্লিপটি এখনো পর্যন্ত অপেক্ষা করছে, মানে সিলেক্টেড হয়ে আছে, অপেক্ষা করছে অন এয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছু ইমেইল থাকবে, ইমেইল কালকে হয়তো একটু কম পড়ব। আমি এখন চাচ্ছি যে আপনাদের বেশি বেশি পার্টিসিপেশন, আপনারা সরাসরি স্টুডিওতে আসুন এবং স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করুন। বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আপনি চলে আসতে পারেন, এবং আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে একটু আগে ইমেইলটা করবেন যাতে আমরা আপনাকে একটু আগে থেকে জানিয়ে দিতে পারি। আপনারও একটা প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশন অনুযায়ী আপনি তাহলে চলে আসতে পারবেন। আর যারা ঢাকার ভেতরে আছেন তাদের তো আসতে কোনো বাধা নেই, সুতরাং আপনার কি করতে হবে, আপনার ভূত এফএম আসতে হলে সবার প্রথমে লিখতে হবে আপনার ঘটনাটি, এবং ঘটনার আগেও ওপরে লিখতে হবে যে আমি অমুক, আমি সরাসরি স্টুডিওতে আসতে চাই, আমার ফুল অ্যাড্রেস হচ্ছে এটা এবং আমার ফোন নাম্বার হচ্ছে এটা, সিম্পল। আর আমাদের যে পেজ রয়েছে www.facebook.com/bhutafm.russell, সেখানে আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে অনেক ধরনের ইনফরমেশন থাকে। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকতে আরো বেশি বেশি, আগামীতে বলতে গেলে আগামী সপ্তাহ থেকে আমরা আরো বেশি কানেক্টেড থাকবো আপনাদের সাথে। সুতরাং এই পেজটি আপনাদের জন্য অনেক মানে ভালো কিছু নিয়ে আসছে সামনে, সেটাই বলতে পারি। দ্যাটস অল অ্যাবাউট ভূত এফএম, চলে যাই ভূত এফএম হরর ক্লাবে এবং আমরা আরো কিছু মেসেজ পড়ি সৃষ্টি।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ কমেন্ট সেকশনে যা দেখছি কয়েকটা না পড়লেই না। সুরভি আক্তার লিখেছেন যে রাসেল ভাই শোনো না আমার কথা, কেন বলো না? রাসেল ভাই শুনে
ফেলেছিলাম।
নূর সিদ্দিক কিন্তু লিখেছেন যে ও ইয়ে রাসেল ভাই। শরফরাজ শাকিল লিখেছেন হ্যালো ভাইয়া,
হ্যালো।
তারপর আরো রাফায়েল চাকমা লিখেছেন যে হ্যালো সৃষ্টি ভাই এবং রাসেল ভাই, কেমন আছেন? আপনাদের ভয়েস অনেক জোশ।
আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আশা করছি যে আপনিও ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন।
তো আরো অনেকেই লিখেছেন, নূর সিদ্দিক লিখেছেন রাসেল ভাই, হৃদয় খান লিখেছেন সত্যি অনেক মজার কামিনী গল্প, অনেকেই লিখেছেন খুব ভালো হয়েছে।
গল্প মানে খুবই চমৎকার ছিল এবং আশা করছি অনেকে এনজয় করেছেন ফার্স্ট টু লাস্ট, এবং তার আগের ঘটনাটিও কিন্তু খুব চমৎকার ছিল।
হ্যাঁ খুবই সুন্দর লিখেছেন,
খুবই খুবই চমৎকার। এবং এই যে গাঁথুনি, লেখার যে গাঁথুনি, আমি তো বলি যে আমরা যখন মানে কি বলবো যে পাশাপাশি দুটো ঘটনা শুনলাম, কামিনি এবং তার আগে, কোনটা থেকে কোনটাকে আমি বলবো যে এটা বেটার? দুটোই তো সুন্দর। এবং একটা লিখেছেন শরবিন্দু, যিনি হচ্ছেন অনেক বড় রাইটার, আর একজন লিখেছেন যিনি ভূত এফএমের এবং ভূত এফএম হরর ক্লাবের লিসনার। সো আপনিও পারেন, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এবং সেই জন্যই আপনাকে বলবো যে আপনি আরো বেশি করে লিখুন, এবং সেই সাথে আপনি চমৎকার যদি বলতে পারেন এবং চমৎকার যদি বলতে নাও পারেন, তারপরেও স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করুন। আপনাকে বলানোর দায়িত্ব তো আমাদের, তো মানে আপনি কিভাবে কমফোর্টেবলি আপনার ঘটনা শেয়ার করতে পারেন সেই ব্যাপারটা আমরা দেখব। আপনি শুধু সাহস করে চলে আসুন স্টুডিওতে।
একদমই তাই। আর রাসেল ভাই, আজকে এর পরও আরো একটা গল্প আছে, মণিলালের হরতনের গোলাম, খুবই প্রিয় আরেকটা গল্প আমার, বেশ বড় গল্প।
এছাড়া তুমি এখন পড়বে?
হ্যাঁ, আজকে এই গল্পটা লাইভ পড়া হবে।
ওকে, ফ্যান্টাস্টিক।
এই চ্যালেঞ্জটা নিতেই হচ্ছে আজকে।
হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি আছি তোমার সাথে, আমি উইথ ইউ।
কিউ এবং বিগ সাপোর্ট অবশ্যই রাসেল ভাই পাশে থাকা, এটা
ফুলি আই উড লিসন টু ইউ টিল এন্ড। সো আশা করছি যে ভালো হবে আজকের হরর ক্লাবের বাকি অংশগুলো, এবং আশা করছি যে আমরা, আচ্ছা কিছু আমরা আরো কিছু মেসেজ পড়ি তারপরে বিদায় নিই।
হ্যাঁ, আরো দেখতে পাচ্ছি মোহাম্মদ ইভান লিখেছেন বরিশাল থেকে শুনছি, মেহেদী হাসান সানি আছেন, হাই মোহনা মনজুর, কাহিনি অনেক সুন্দর লাগলো, পড়াটাও সুন্দর লাগলো লিখেছেন। মেহেদী হাসান সানি আছেন পাটকেল ঘাটা থেকে, তিনি শুনছেন। রাতুল আহমেদ রাব্বি আছেন, আবির মোহাম্মদ আকাশ লিখেছেন আই এম অলওয়েজ উইথ ভূত এফএম এন্ড ভূত এফএম হরর ক্লাব, আফ্রিদি তুহিন অ্যাপ দিয়ে শুনছেন। জীবিশ মিত্র লিখেছেন হাই, এলায়ন শুভ্র লিখেছেন যে আরো ভয়ে চাই।
ওকে, সো যাই হোক, আমাকে এখন বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে, যদিও চলে গেছে 12:14 বাজে, শেষ হয়ে গেছে, তারপরে রেসটা কাটেনি। সো আর সবদিনই এমন কথা সবদিনই জানানোই যায়, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা এবং সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভকামনা। এবং আমরা চাই নারীদের, শুধুমাত্র আমরা নারী এবং পুরুষ উভয়ই চাই যে শুধুমাত্র প্রোগ্রেসের গল্প, এবং সেদিক দিয়ে আমরা অনেকটা এগিয়েও যাচ্ছি আমি বলবো। আর আমরা যেন সেই পিছিয়ে পড়া মানুষদের দলে না হই, বা আমরা যেন পিছিয়ে পড়ার কারণ কখনো না হই, এই অনুরোধটুকু আপনাদের কাছে থাকবে। এবং এই অনুরোধটুকু আপনার কাছে যে আপনি যেন নারীর প্রোগ্রেসের বাধা কখনো না হন, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার জায়গা থেকে আপনি সবসময় এই 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 দায়িত্বটা পালন করবেন, সেটাই আশা করব। এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা, টাটা।
আমরা চলে যাচ্ছি এরপর গানে একটা ছোট বিরতি, এবং গানের পর আমরা চলে আসবো আমাদের আজকের পরবর্তী স্টোরিতে। কাছে কোথাও যাবেন না, শুনতে থাকুন ফ্রিডম ফুর্তি 88.2 FM।
Horror Club.
শুনছেন ভূত এফএম হরর ক্লাব, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। স্টুডিও ঘুরেছে সময় 12:22, এই মুহূর্তে আপনি আছেন এবং থাকছেন আশা করছি ঠিক রাত্রিটা পর্যন্ত। আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে আজকে। আজকে যেটা বলছি যে আজকে আমরা চেষ্টা করেছি যে গল্পগুলো আমাদের বিভিন্ন সময় উইকলি আমরা মেল যে স্টোরিগুলো কালেক্ট করে এর বাইরে অনেক ভালো গল্প থেকে যায়। তো আজকের পর্বটা আমরা লিখেছি সেজন্য একটা স্পেশাল পর্ব, যে পর্বে আমরা সেই যে গল্পগুলো আমরা মানে পড়তে পারিনি কিন্তু অনেক সুন্দর গল্প, সেই গল্পগুলোকে আজকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং সেই সাথে স্পেশাল তো দুটি স্টোরি রয়েছে, একটা শুনলাম কামিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এবং আরেকটা হরতনের গোলাম মণিলাল গঙ্গোপাধ্যায়ের। তো আমাদের সাথে আজকে আছেন হরর ক্লাবের দুজন মেম্বার ঢাকা থেকে, প্রিয়ম এবং আতিক। তো হরতনের সাথে কি পরিচয় আছে আপনাদের? কার্ডের
হরতন,
কার্ড খেলেন আপনারা? কার্ড খেলতে খেলতে কখনো কোনো মানে ভৌতিক ঘটনা ঘটেছে? ধরেন যে সে কার্ডের ক্যারেক্টারটা উঠে চলে আসলো, গোলাম কার্ড ছেড়ে নিয়ে চলে আসলো, কেমন হবে তবে ব্যাপারটা?
ব্যাপারটা এরকম হলে মনে হয় খুব ভালো হবে,
খুব ভালো হবে, খুব মজার হবে না? আর সেটা যদি হয় খুব রাতের বেলা নিস্তব্ধ কোন একটা জায়গায় আপনারা দুই বন্ধু মিলে কার্ড খেলছেন, এমন সময় যদি মানে গ্রামের ভেতর একদমই শুনশান একটা জায়গার ভেতরে আপনারা কার্ড খেলছেন, এমন সময় কার্ডের কোন ক্যারেক্টার যদি বেরিয়ে আসে তবে কি সেটা আর মজার থাকবে?
এটা গ্রামে না, যে কোনো জায়গায় যদি এটা উঠে চলে আসে ভয়েরই হবে।
ওকে, শুধু ভয়ের হবে না, অবাস্তব হবে। তো আজকের যে এখন যে গল্পটা পড়ব সেই গল্পটা কার্ড খেলা নিয়ে, মূল উপজীব্যটা কার্ড খেলা থেকেই আসে। তো আমরা গল্পটা শুনব মণিলাল গঙ্গোপাধ্যায়ের হরতনের গোলাম, খুবই প্রিয় একটা গল্প। এবং এই গল্পটা আমি সিঁড়িঘরে বসে একদিন পড়ছিলাম, তো আমি এর আগেও গল্পটা পড়েছি, তো আজকে আমি এই স্টুডিওতে ঢোকার আগে আরেকবার সিঁড়িঘরে বসে বসে হচ্ছে পড়ছিলাম। তখন কেন যেন আমার জানা গল্প, তারপরে কেমন যেন একটা ভয়ের অনুভূতি হচ্ছিল, সম্ভবত একা থাকার কারণে এরকম হয়েছিল। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের আজকের দ্বিতীয় গল্পে, হরতনের গোলাম মণিলাল গঙ্গোপাধ্যায়। তোমরা অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধহয় 13-14, বৃন্দাবন, ডাকনাম বিনু, ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু, এক ক্লাসে পড়তুম, দিন রাত একসঙ্গে থাকতুম, সে ছাড়া আর কারো সঙ্গে খেলতে কথা কইতে আমার ভালো লাগত না, আমাদের কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা নতুন তাস খেলতে শিখেছি, বিনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বিনতি খেলা শিখে এসেছিল, এসে সে আমায় ওই খেলা শিখিয়ে দিলে, দুজনেই নতুন খেলিয়ে, কিন্তু বিনু দু চার বাজে খেলেই পাকা উস্তাদ হয়ে উঠল, আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতুম। কোথায় বা তাকে জিতেছি, স্কুলের লেখাপড়ার প্রাইজে, খেলাধুলার প্রাইজে সে বরাবরই আমায় হারিয়ে এসেছে, এমনকি নিমন্ত্রণ খেতে বসেও কোনদিন তাকে জিততে পারিনি, সে বরাবর আমার চেয়ে বেশি পেয়েছে। এক এক সময় সন্দেহ হতো আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে বেশি করে জিতে নিলে, কিন্তু এতে আমার দুঃখ ছিল না, কারণ তাকে যে আমি সত্যিই ভালোবাসতুম। রোজ সন্ধ্যার পরে স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নহবতখানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে বসে তাস খেলতুম। এই ঘরটায় পুরাকালে কে থাকতে জানি না, এ বাড়ি যখন জমজমাট ছিল তখন হয়তো কর্তাদের সায়নওয়ালারা এখানে বসবাস করত, এখন এখানে দিন রাতে কারো পায়ের ধুলো পড়ে না, এক চুপি চুপি আমাদের ছাড়া। এই ঘরটা আমাদের দুই বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল, এর মধ্যে বাড়ির ভিতরকার তারাহুলো এসে পৌঁছতে পারত না, আমরা দুজনে পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বেশ নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম কালকল্প করতে পারতুম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত এই ঘরখানির কোলে মাথা রেখে শুয়ে। বিনু নিজের হাতে ওই ঘরের একটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। এর কোনো আফরণ ছিল না। এর সমস্ত অভাব ও দৈন্যকে আমরা আমাদের অন্তরের আনন্দ দিয়ে ঢেকে রেখেছিল, নইলে সেই কঙ্কাল সার জীর্ণ অন্ধকার কোটরের মধ্যে আমরা কচি দুটো প্রাণ কিছুতেই টিকতে পারতাম না। বিনু মামার বাড়ি থেকে একজোড়া তাস সংগ্রহ করে এনেছিল, বোধহয় মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়া ছিল খুবই পুরনো, ভদ্র সমাজে নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বীরুর ছোট্ট নরম হাতখানিতে এসে পড়বার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে যে অনেকদিন ধরে অনেক জ্বর চাপড় সইতে হয়েছে সে তার চেহারা দেখলেই বোঝা যেত। কিন্তু কোন গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্দয়ভাবে কাটা গিয়েছিল এবং কেনই বা তার বুকের উপর আঁচড় টেনে টেনে এমন ক্ষত বিক্ষত করা হয়েছে তা আমরা বুঝতে পারতুম না। এ তার কোন পাপের শাস্তি কে জানে। তার এই জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমাদের কেমন মায়া করত, সেই জন্যে তার উপর জোর জবরদস্তি করতে পারতুম না। একে নিয়ে অতি সন্তর্পণে খেলতুম, আস্তে আস্তে তুলতুম, আস্তে আস্তে ফেলতুম, ভাঁজতুমও খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমাল মুড়ে তুলে রাখতুম অতি যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতুম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত কোনোদিন হয়নি। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এ বাড়িরই মানুষ ছিল, এখন তাস হয়ে গেছে। তোমরা হেসো না, এই হরতনের গোলামটিকে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদার দারোয়ান। এর ফোঁটাওয়ালা তাসগুলো যেন কেমন এক রকমের। এক একদিন বিনুর সঙ্গে খেলতে খেলতে প্রদীপের ছাপসা আলোয় এর আট নওলা দওলার রঙিন ফুটকিগুলোর দিকে চেয়ে চেয়ে হঠাৎ আমার চোখ কেমন ধাঁধিয়ে যেত। মনে হতো আমি যেন তাদের এই ফুটকিগুলোর ফাটলের মধ্য দিয়ে কত দূর চলে গেছি, সে যেন কতকালের আগেকার কোনখানে। যারা অনেককাল আগে ওখানে ছিল যেন তাদের কাছে, সেখানে কি দেখতুম কি শুনতুম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতুম। হঠাৎ বিনুর ডাকে আবার ফিরে আসতুম। সে ধমক দিয়ে বলতো, কি বসে বসে ভাবছিস, খেল না। আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতুম। কিন্তু বুকটা কেমন ছমছম করতে থাকত, মনে হতো এ নিশ্চয়ই জাদুকরা তাস। বিনুকে একদিন জিজ্ঞেস করেছিল, এই তাস নিয়ে তোর মামার বাড়িতে কারা খেলত রে বিনু? বিনু বলেছিল, শুনেছি দাদা মশাই খুব পাকা খেলিয়েছিলেন, কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারত না। লোকে হিংসে করে বলত সে তার খেলায় গুণ নয় তাসের গুণ, তিনি তাস গুণ করতে জানতেন, বোধহয় এ তারই আমলের তাস। বিনুর দাদা মশাইকে আমরা চোখে দেখিনি, তার মামাদেরই দেখতুম খুব বুড়ো। উফ, তাহলে না জানি তিনি কত বুড়ো। এ সেই আত্মিকালের বত্তি বুড়োর হাতের গুণ করা তাস। এ তাস ছুঁতে বুক ছমছম করত, কিন্তু তবু ভালোবাসতুম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলত। তাকে খেলায় জিততে পারতুম না বলে সে প্রায় হাসতে হাসতে বলত, জানিস মল্লি, এ আবার দাদা মশাইয়ের গুণ করা তাস, এ তাস হাতে থাকলে কেউ আমায় জিততে পারবে না, তুইও না। আমাদের আড্ডা ঘরের দেয়ালে গরুর চোখের মতো একটা সরু সরু কুলুঙ্গিতে ছোট্ট একটি তেলের প্রদীপ চলত আমাদের বসবার কোনটুকে আলো করে। বাকি ঘরটা অন্ধকারের আবছায় পড়ে থাকত কালো চাদর পরি দিয়ে। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত। ঘরের পাশে সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে এক ফালি সরু আলো এসে অন্ধকার গলির উপর পড়ত, ক্রমে সেটুকু অস্ত যেত। গলির ফাঁকটা ভরাট হয়ে উঠত জমাট অন্ধকার। আর সেই কালো পাথরের মতো অন্ধকারের উপর দিয়ে মাঝে মাঝে শুনত কে যেন পায়চারি করছে, লাঠি হাতে, খরম পায়ে, খটখটাস খটখটাস। তারপরে খুব দূর থেকে একটা খিঁকি কুকুর বুক ফেটে কাঁদতে উঠত। আর অমনি ঝুলের ছালর ও মাকড়সার চাল দিয়ে ঘেরা আমাদের ঠাকুরদালা মর্মের পুরনো ঠাকুর দালানের কালো পেঁচা আর চামচিকে বাদরগুলো অন্ধকারের মধ্যে কখনো হুস হুস কখনো হিস হিস শব্দে তাদের বাচ্চাগুলোকে সাবধান করে দিত, এবং মাঝে মাঝে ফটফট করে হাততালির আওয়াজে কাকে যেন আমাদের ঘরের দিকে দাঁড়িয়ে দিত। ওই বুঝি সে এলো। এই ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গ অসার হয়ে আসত। হাতের তাস মাটিতে নামত না। বিনু ধমক দিয়ে বলতো, কি করছিস, খেল না। তার এই ধমকানিতে আমার চটকা ভাঙত। আর সঙ্গে সঙ্গে চারিদিকের ওই বিশ্রী শব্দগুলো যেন ভয়ে ভয়ে চুপ করে যেত। তা যদি না হতো তাহলে বোধহয় ঘর থেকে ছুটে আমি বাবার কাছে পালিয়ে যেত, কিছুতেই বিনুর সঙ্গে খেলতাম না। সেদিন খেলা আরম্ভ করতে হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ফেস্তে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল ও ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল। বিনু বললে, মল্লি দরজা জানলাগুলো বন্ধ করে দে। আমি উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলুম। পশ্চিমের জানলাটা হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ছাকুনি দিয়ে হ্যান্ডশেক করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভিতর ঢুকিয়ে নিলুম। কিছু বুঝতে পারলুম না, বুকটা ধুকধুক করতে লাগল। খেলতে বসে সে বাজি জিতলুম। আশ্চর্য কাণ্ড, যা কখনো হয়নি তাই হল। বিনু অবাক, সে একটু বেশি করে মন দিয়ে খেলতে বসল, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন সন্দেহ হল, এলোমেলো ঝড় এসে তাসের চাতুটা উড়িয়ে নিয়ে গেল নাকি। আমি ক্রমাগতই জিততে লাগলুম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার কোনো বাহাদুরি নেই। প্রতিবারই এমন তাস আসছিল যে খেললেই পিঠ পাওয়া যায়। কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বার বার হেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমার পর্দা খারাপ পড়লো দেখছি। তার এই দীর্ঘশ্বাসটি আমার বুকে গিয়ে বাজল। আমি চঞ্চল হয়ে উঠলুম, আমার মন কেঁদে উঠল। আমি জিত চাই না, বিনু জিতুক। আমি ফুন্দি করে বিনুকে জিতিয়ে দেবার জন্য হাঁকু বাঁকু করতে লাগলুম, কিন্তু কিছুতেই কিছু হল না। আজকের এই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। বিনু ফেলে হরতনের বিবি, তাকে সে পিঠটা দেবার জন্য আমি তাড়াতাড়ি খেললুম গোলাম। কিন্তু পিঠ তোলবার সময় দেখা গেল গোলামটার চেহারা বদলে সাহেব হয়ে গেছে, কাজেই পিঠটা আমাকেই নিতে হল। পরে হাতে আমি খেললুম চিড়ের দশ। আমি জানতুম বিনু এ দশ মোটার লোভ কিছুতেই ছাড়তে পারবে না, সে নিশ্চয়ই গোলাম দিয়ে পিঠটা নেবে। বিনু ফেললেও গোলাম, কিন্তু আবার দশখানা হঠাৎ দু ফোঁটা চুরি করে কেমন কেমন করে যে আট হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলুম না। আমি অবাক, বিনু বাজি হেরে কো হয়ে বসে রইল। রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে উঠতে দেখেছি, কিন্তু আজ যেন অস্বাভাবিক রকম বড় হয়েছে বলে মনে হতে লাগলো। সেবারের খেলাতে তার হাতেই ফ্রাইস কাবনের দশখানা উপর চিড়ের সাতা পাশিয়ে দিতে গিয়ে যখন সেটা রঙের সাতার দুরূপ হয়ে গেল, তখন তার সেই হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন একরকম ভাবে বিস্ফোরিত করে সে আমার দিকে চাইলে। সে চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয়ে ভয়ে বললুম, ভাই আর খেলে কাজ নেই, চল যাই। বিনু সে কথা কানেই তুললে না। ক্রমে রাত গভীর হয়ে এলো। মনে হল বাড়ির সবাই ঘুমিয়েছে, আমাদের ঘরখানারও যেন ঘুম ধরেছে। এর দরজা জানলা ইট কাঠ ঘুমে ঠুলছে, প্রদীপের আলোটা থেকে থেকে কেবল হাই তুলছে। কড়িকাঠের খোপে খোপে চড়াই পাখিগুলো গল্প শেষ করে শুয়ে পড়েছে। চারদিক নিস্তব্ধ নিঝুম। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি, বেশ কিছু কারণে স্পেশাল আজকের এপিসোডে আমাদের সাথে একটি হরর ক্লাব রয়েছে, তারা এই স্টুডিওতে বসে। আজকে আমাদের স্টুডিওর এনভায়রনমেন্টটা কিন্তু আমরা একটু ভৌতিক করার চেষ্টা করেছি, সেটা সঙ্গত কারণে বলছি কি কারণে। আমরা লাইট অফ করে দিয়েছি, হরর ক্লাবের যারা মেম্বার আছেন তারা আছেন আজকে আমাদের সাথে, একটু পরে আমরা তাদের সাথে কথা বলব। এবং এই যে একটা এনভায়রনমেন্ট, হুমায়ুন আহমেদ তার প্রিয় শ্রেষ্ঠ প্রিয় ভৌতিক গল্প, তার যে সংকলিত একটা সম্পাদিত একটা ভৌতিক গল্পের বই রয়েছে, সেখানে তিনি ভূমিকায় বলেছিলেন যে এই বইটির গল্পগুলো দিনের আলোর জন্য নয়, এই গল্পগুলো মানে রাতের অন্ধকারের জন্য, এবং খুব ভালো হয় যদি বর্ষণমুখর রাত্রি হয়। কাজে এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্ট এই ভৌতিক গল্পের জন্য। তো আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি, আমাদের স্পেশাল স্টোরিজ থাকছে। বিভিন্ন হরর ক্লাব আমাদেরকে বিভিন্ন সময় যে স্টোরিগুলো পাঠিয়ে থাকে মেইলে, এবং যে স্টোরিগুলো অনেক সময় সময়ের অভাবে আমরা পড়তে পারি না, আজকে টেপে চাহনি চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়িকাঠের অন্ধকার কোণে গিয়ে এঁটে রইল। জল জল করেছে আমার দিকে। বিনুকে আমি কান্নার সুরে বললুম, ভাই আমার বড় ঘুম পেয়েছে। বিনু বললে, আচ্ছা আর দুহাত খেল। আমি চমকে উঠলুম তার গলা শুনে। কি গম্ভীর আওয়াজ, এ তো বিনুর গলা নয়, কে তার গলার ভিতর থেকে কথা কইলে? কোন রকমে এই দুহাত খেলা এখন শেষ করতে পারলে বাঁচি। কোনদিকে কান দেবার, কোনদিকে চোখ দেবার আমার আর সাহস হচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান কান ঢেকে ফেলি। আমি খুব চোখের কাছে তাস এনে এক মনে খেলতে লাগলুম। সে হাত বিনু খেলেছিল রঙের নওলা, আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেবার ইচ্ছে ছিল না। কি করে লুকোলে বিনু সেটা ধরতে পারবে না ভাবছি। বিনু বলে উঠলে সেই রকম বিষম ভারী গলায় ঘর কাঁপিয়ে, গোলামটা আছে তো। ভয় হল, ধরা পড়ে গেছি। বাঁ হাতের তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নওলার উপর ফেলতে গিয়ে দেখি সামনে নওলা নেই, বিনু নেই। হ্যাঁ, বুকটা থক করে উঠল। এ পাশ ও পাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও নেই। বহু করে মাথাটা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলুম, গা হাত পা ছিমছিম করতে লাগলো। ঘরের চার কোণ থেকে চারটে বিকট হাসি খিলখিল শব্দ ছুটে বেরিয়ে গেল, আর উপরের নবতখানা থেকে ঢাক ঢোল কাঁসি পাশি সব সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লুম। মনে হল আমার হাত পায়ের সমস্ত খিল যেন হালকা হয়ে গেছে, উঠে হেঁটে পালাবার আর উপায় নেই। আমার কান্না আসতে লাগলো, বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাঁসিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো, কই? না না। আমি খুব চেঁচিয়ে ডাকলুম, বিনু বিনু, কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভেতরে চলে গেল ঘুরতে ঘুরতে কো কো শব্দে। একবার আশা হল বিনু হয়তো বাইরে গেছে, এখনই আসবে, কিন্তু বাঁ হাত থেকে ডান হাতে তাসটা নিয়েছি মাত্র, এই এতটুকু সময়ের মধ্যে সে এত বড় ঘর পেরিয়ে বাইরে গেল কেমন করে? হয়তো আমি অন্ধকারে দেখতে পাইনি, তাই হবে এই মনে করে দরজার দিকে এগিয়ে গেলুম। কিন্তু গিয়ে দেখি এ কি, যেমন খিল বন্ধ করেছিল ঠিক তেমনই আছে, তবে সে কেমন করে বাইরে গেল? হঠাৎ মনে হল বিনু আমাকে ভয় দেখাবার জন্যে এই ঘরের মধ্যে লুকিয়ে নেই তো, কিন্তু কোথায় লুকুবে? ঘর যে ফাঁকা, আসবাবের মধ্যে মাত্র একটা ভাঙা আলমারি, তার পেছনে বড় জোর আঙুল পাঁচেক জায়গা, তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবু সেখানটা একবার দেখলুম, ঘরের কোন কোন এধার ওধার প্রদীপ ধরে দেখলুম তন্ন তন্ন করে, কিন্তু সে কোথাও নেই, কোথাও নেই। সবার জন্য দারুণ একটা নিউজ, গ্রামীণ ফোন নিয়ে এলো 4G সুপারফাস্ট 4G এক্সপিরিয়েন্স। প্রথমে আপনার 3G সিম দিয়ে আপগ্রেড করতে হবে, 4G সিমে আপগ্রেড করলে আপনি পাচ্ছেন 3GB ইন্টারনেট একদম ফ্রি ম্যাচ সাতদিন। আপনার বর্তমান সিমটি 4G কিনা তা জানতে ডায়াল করুন *1**3232#, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইফ। চলুন জিপি স্পিড বিস্তারিত জানতে গ্রামীণ ফোন.com। আপনি আছেন ভূত এফএম হরকনাথ সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আমরা শুনছিলাম হরতনের গোলাম, এখন আমরা চলে যাচ্ছি গল্পের পরবর্তী অংশে। তিন কতক্ষণ পড়ে পড়ে কেঁদেছিলুম জানি না, যখন ঘর থেকে বেরিয়ে এলুম তখন কান্নার জলে চোখ আমার ছাপসা, রাত তখন নিশুতি, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই, কেবল আমাদের তিন মহল প্রকাণ্ড বাড়িখানা দেখলুম ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। চৌধুরীদের চৌতলার চিলের ছাদটা আমাদের দিকে এতখানি কলা বাড়িয়ে জিজ্ঞেস করলে, কি হলো রে, কি হলো, কোথায় গেল? পশ্চিম কোণের ঢেঙা সুপারি গাছটা কিছু না বলে শুধু ডিঙি মেরে আকাশের দিকে মুখ তুলে ইশারায় দেখিয়ে দিলে, আমাদের বাড়ির ঠিক মাথায় একটা মস্ত বড় কালো পাখি তাসের মতো নানা রঙে চিত্র বিচিত্র করা ডানা মেলে মেঘের ধার দিয়ে অন্ধকারে ভেসে চলেছে, কাকে যেন ঠোঁটে নিয়ে। তাই দেখে চারদিক থেকে চাপা গলায় সবাই বলে উঠল, আহা, আমার বুকের ভেতরটা করে উঠল, বিনুকে ওরা ভেলকি বাজিতে উড়িয়ে নিয়ে গেল। ভাবতে ভাবতে আমার চোখের সামনে থেকে যেন সব একে একে মুছে আসতে লাগলো, পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো, আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলুম, বলে বলে তালে তালে। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ, চটাস চটাস, এত রাত্রে এখানে অন্ধকারে তাস খেলে কে? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল, আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলুম বারান্দার পশ্চিম কোণে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এর সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে, সেজন্য এদিকটা আমরা কেউ মারাতুম না। আমাদের বিশ্বাস, যত রাজ্যের ভূত প্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে ঘর গণ্যা করছে, আমরা ওই মহলটা তাদের ছেড়ে দিয়েছিল। সেখানে কশিন কালে সকাল সন্ধ্যায় আলো গঙ্গা জল পড়ত না, ঝাঁটও কেউ দিত না। এই খাজনা ঘর যে কত কালের তা কেউ জানে না, বাড়ির মধ্যে সবচেয়ে পুরনো এই জায়গাটা। শোনা যায় ঠাকুর দাদার যিনি ঠাকুর দাদা ছিলেন তাঁর আমলে জমিদারের খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো, মাটির তলায় একটা চৌকুপির মধ্যে সরু সুরঙ্গের মতো এই ঘর, সামনে মোটা মোটা লোহার গড়াতে দেওয়া খাঁচার মতো দরজা, পিতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে চড়ানো, সামনে দাঁড়ালে একটা স্যাঁত স্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালি ঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডলি, তিন রাত ঘূর্ণির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই, খোলবার দরকার হয়নি, কারণ বহুদিন হল আমাদের সে জমিদারি নেই, তার খাজনাও আর আসে না। ঠাকুরমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুরদাদা যিনি ঠাকুরদাদা তিনি ছিলেন অগাধ টাকা পয়সার মালিক। একটা রাজা রাজার তেমন থাকে না, কিন্তু তিনি ভারী কৃপণ ছিলেন। একটি পয়সাও কাউকে প্রাণ থাকতে দিতে পারতেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও নয়। তিনি কেবল টাকার পর টাকার রাশ জমা করে চলতেন। লোকে টাকা খরচ করে নাম কেনে, তিনি টাকা না খরচ করার বাহাদুরিতে লোকের কাছে খেতাব পেয়েছিলেন। টাকার উপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাবার পর তার টাকা খরচ হয়ে যায়, এই ভয়ে তিনি তার যথা সর্বস্ব চোখের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটি কানা করিও বার হবার জো নেই। এই চখের কাহিনী একটা মস্ত বড় গল্প। কেমন করে একটি সুন্দর 9 বছর ছেলেকে মেধায় ও খেলনার লোভ দেখিয়ে তার বাপ মায়ের কাছ থেকে চুরি করে আনা হয়, কেমন করে তাকে লাল চেলি পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে ওই অন্ধকার খাঁচটা ঘরের তলায় বন্ধ চৌকুটির মধ্যে যেখানে কেবল খরা খরা টাকা সাজানো আছে আর কিছু নেই, কেউ নেই, না বাপ না মা না আলো না বাতাস, সেইখানে একলাটি বসিয়ে রেখে তারপর ওই চৌকুপিতে ঢোকবার পথটা 10 মন পাথর দিয়ে চিরদিনের মতো বুঝিয়ে দেওয়া হয়। সে কথা শুনতে শুনতে আমার চোখে জল আসত, বুক দূর দূর করত, আর ঠাকুর দাদার সে প্রাচণ্ড ঠাকুরদার উপর রাগ হত। ঠাকুরমা বলতেন, আহা ওই সুন্দর 9 বছরের ছেলেটি কত কেঁদেছে, বাবা বাবা করে বুক ফেটে কত চেঁচিয়েছে, দেশটায় এক ফোঁটা জলের জন্য ছটফট করেছে, তবু কেউ তাকে ওই চৌকুপির দরজা খুলে দেয়নি। শুনে আমার গলা কাট হয়ে আসত। তারপর খিদে তৃষ্ণায় ভয়ে কাতরাতে কাতরাতে বেচারা কখন যে হাঁপিয়ে মরে গেছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি। এখন সে জক হয়ে ওইখানে বসে বসে কেবল টাকার খড় আটলাচ্ছে। কারো সাধ্য নেই যে ওই টাকা সেখান থেকে নিয়ে আসে। আমার ঠাকুর দাদার বাবা নাকি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর যেতে হয়নি। মেজের পাথরে একটা মাত্র শাবলের খাতিতেই তিনি কো কো করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন তার কাঁপুনি ছিল, 7 দিন তার মুখে রা ছিল না। কেন যে এমন হল কেউ জানে না, তিনি নিজেও কিছু বলেননি, কারো সাহস হয়নি জিজ্ঞাসা করতে। সেই থেকে ওই ঘরের দিকে আর কেউ যায় না। মনে হল ওই খাজনা ঘর থেকেই যেন তাসের খেলার শব্দ পেলুম। যদিও ওদিকে যেতে বুক দূর দূর করতে লাগল, কিন্তু বিনুর জন্য না গিয়ে পারলুম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে, বুকটা দু হাতে চেপে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালু। লোহার কড়াতে দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলুম খোলা। অন্ধকারে চোখে কিচ্ছু দেখা গেল না, কিন্তু কানে শোনা গেল কারা দুজন যেন দরজায় দুই ধার থেকে সজোরে ছুটে এসে মাথায় মাথায় অনবরত ঠোকাঠুকি করছে, দুম দুম দুম। আমার কেমন মনে হলো যেন এইখানকার এই অগাধ সম্পত্তি, এই চখের ধন কে নেবে তাই নিয়ে দুই ভূতেই লড়াই চলেছে। আমি এক মনে এদের লড়াইয়ের তাল খুঁজছি। হঠাৎ বিনুর মতো কার গলা পেলুম। সে বলছে, বিবির যে রঙের গোলাম বড়। আরেকজনকে সরু গলায় বলে উঠল, দুর্ভুকা তা কখনো হয়, গোলাম হল সাহেব বিবির চিরকেলে কেনা গোলাম, হলই না হয় সে রং মেখেছে। গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিল, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে বিনু? বিনু বলেছিল, এরকমই যে নিয়ম। আজও আবার সেই কথা উঠেছে, এও তাহলে আমাদের মতো নতুন খেলিয়ে দিচ্ছি। আবার শুনল, তুই কিচ্ছুই খেলতে পারিস না, মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলে। বিনু আমায় ডাকতো মল্লি বলে। মনে হলো আমার যখন নাম করছে এ তখন নিশ্চয়ই বিনু। বিনুর গলায় আমার নাম শুনে ওই ঘরের মধ্যে ছুটে যাবার জন্যে আমার প্রাণটা আকুলি বিকুলি করতে লাগলো, কিন্তু পারলুম না। ভয় হলো পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাঠোকির মধ্যে পড়ে থেতলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলুম। হঠাৎ অন্য লোকটা চেঁচে উঠল, অর্তনের গোলাম কোথায় গেল? অর্তনের গোলাম
ভারী আশ্চর্য, এই ছিল এই নেই, চোখের পাতা ফেলতে না ফেলতে রয়ে গেল।
আমার ভারী হাসি পেল, ওই জাদু করা দাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। বিনু বলে উঠল,
হরতনে গোলাম, সে তো মল্লির হাতে।
আমি নিজের হাতে চেয়ে দেখি, সত্যই তো সেই হরতনের গোলাম যা দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলুম, সেখানে আমার হাতেই রয়েছে তো। অন্য লোকটা বলে উঠল,
কই হ্যাঁ, মল্লিবাবুকে পাকড়াও লে আও।
সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভেতর ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলুম।
আমার সুখে আছে হরদম গোল।
ঘরে এসেও ভয়ে বুকটা ধক ধক করতে লাগল। এই বুঝি সে এসে আমায়ও চাপতে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইলুম। খানিকক্ষণ কেউ এলো না, তারপর কে একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারলে না। আমি হাঁফ ছেড়ে বাঁচলুম। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার পিছনে উঠল। আমি ভয়ে কাট চেলো, সে খানিক পিছনার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুঁকে শুঁকে বেড়াতে লাগল। তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা ধরে সজোরে টানতে লাগল। মুখ খুলে দেখবে, ওরে বাবারে, আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলুম, কিছুতেই মুখ খুলতে দিলুম না। তারপর সে পায়ের দিকে গেল, তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে এলো। আমার পা ধরে হির হির করে টেনে নিয়ে যাবে না তো, ভয়ে পা গুটিয়ে নেবার চেষ্টা করলুম, পারলুম না। খানিকক্ষণ সে চুপ করে রইল, বোধহয় কি ভাবলে। তারপর আমার পাশে এসে থুপ করে শুয়ে পড়ল। সর্বনাশ, এখন করি কি। কিন্তু ঠিক সেই সময় আমার পুষি পেড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতে সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে আমার ভয় অনেক ভেঙে গেল। তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যি কি বিনুকে ওরা ওইখানে ওই চৌকুপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এইসব ভাবছি হঠাৎ কি কানের কাছে মুখ এনে খুব চুপি চুপি ডাকলে, মল্লি ভাই, মল্লি, বিনুর কাছে যাবে, বিনুর কাছে। আমি ধরমর করে উঠে বসলুম। বিনুর কাছে যাবার জন্য বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো, যদি আর ফিরে আসতে না পারি। সে তখন বললে, ভয় কি, চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে। বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। আমি ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলুম, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে এবার ফিরে এনে দাও, বিনুর জন্য আমার খুব মনটা কেমন করছে। আমার কান্না শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় দেখলুম একটা মস্ত পাকড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। এই হরতনের গোলামটিকে তাসের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসত। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরে দারোয়ান ছিল ঠাকুর দাদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলুম। অল্প অল্প তার চেহারা মনে পড়ে, কিন্তু বেশ মনে আছে রোজ সকালে সে একটি করে রসমুন্ডি আমায় খাওয়াত। কি মিষ্টি লাগতো সে রসমুন্ডি, এখনো যেন তার স্বাদ মুখে লেগে আছে। আমার মনে হল এই হরতনের গোলাম যেন সেই পুরো দারোয়ান, এখন তাসের ছবি হয়ে গেছে। সে বোধহয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আবছায়ের মতো মনে পড়ে ছেলেবেলায় আমার পুষি বেড়ালটা হারিয়ে যেত, আমার কান্না দেখে সে এমনি করে একদিন তাকে খুঁজে আনতে পেরেছিল। কতক্ষণ গেল, ঘরের ঘড়িটা টক টক শব্দ করতে করতে কত দূর চলে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো গেল, তবু বিনু এলো না। হায়, সে কি আর আসবে এই ভয়ঙ্কর চৌকুপি ঘর যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠোকাঠুকি করছে অনবরত। সেখান থেকে বিনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগলো, চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো। কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিলে, আর অমনি এক নিমেষে মনে হলো আমি যেন একরাত তাসের উপর শুয়ে কোথায় চলেছি হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমার একটা চারদিক আঁটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখল সে অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটি ছোট ছেলে, সুন্দর দেখতে, থোকা থোকা কোঁকড়া চুল চাঁদের মতো কপালের উপর ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলতে লাগল, আমার দিকে একবার চেয়েও দেখলে না। আমার ভারী রাগ হল, হিংসেও হল, এরই মধ্যে এর সঙ্গে এত ভাব। আমি মুখ গুঁ করে রইল। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞেস করলে, এ কে বিনু? বিনু গম্ভীর গলায় বললে, অমূল্যে। সে বললে, বেশ হল, আমরা তিনটি ভাইয়ে কেমন একসঙ্গে এখানে থাকব? আমি রেগে চিৎকার করে উঠলুম, না না, আমি এখানে কিছুতেই থাকবো না। অমনি হরতনের গোলা মিশে আমার পিঠে করে তুলে নিলে। বিনু সেটার উপর লাফিয়ে চড়তে সেখানে ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। বিনু বললে, দাঁড়া, আমরা তিনজনই একসঙ্গে যাব। বলে সে ছেলেটির কানে কানে কি বললে। ছেলেটি বললে, চলো যাই। কিন্তু উঠে দাঁড়াতে কি ধুপ করে পড়ে গেল। তিন রাত এক জায়গায় বসে থেকে তার পা অসার হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বাসগুলোকে কি বললে তারা ফরফর করে উড়ে এসে পাখির মতো টানা ছড়িয়ে দাঁড়ালে। আমরা উঠতে যাচ্ছি এমন সময় কলকাত থেকে দুটো কালো চাঁদ ছিটে এসে তাসগুলোর উপর ছাপিয়ে পড়ল। তারপর দুই দল চার যুদ্ধ আছড়া আছড়ি কামড়া কামড়ে আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। চারিদিক থেকে অন্ধকারগুলো ছুটে এসে আমাদের সামনে তাল গোল পাকিয়ে পথ আটকে দাঁড়াল, যেন আমরা পালাতে না পারি। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু দেখেছিস তো, এরা আমায় যেতে দেবে না, তোরা কেন প্রাণে মরবি, পালা। বিনু বললে, না ভাই, তোকে ছেড়ে কিছুতেই যাব না। চামচিকে দুটো তাই শুনে ফ্যাঁস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকের পেটে সজোরে খুশি বসিয়ে দিলে। চামচিকেটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামখানাকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য দাসগুলো আমাকে ও নিয়ে গেল উড়িয়ে। বিনু আর সে ছেলেটি দেখলুম সেই ছটাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের উপর হাত পাড়িয়ে বিনুকে ডাকতে লাগলুম, বিনু আয় আয়। বিনু আমার দিকে ফিরেও চাইলে না, ছেলেটিকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমার কান্না পেতে লাগলো। তাসগুলো উঠতে উঠতে এসে আমাকে পেছনায় ফেলে উড়ে গেল বোধহয় বিনুকে উদ্ধার করতে। তারপর কি হল জানি।
বললি বললি,
আমি ধর্ম করে উঠে বসল। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কি ঘরের মধ্যে ঢুকল। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল। মনে হল যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। আমি ছুটে গিয়ে দুই হাতে বিনুর গলা ছুড়ে জড়িয়ে ধরল।
বিনু এসেছিস ভাই, এসেছিস?
সে বললে,
আসবো না তো কি, তুই স্কুটি এত বেলা অবধি ঘুরছিস কেন?
আমি বলল,
কখন এলি ভাই?
সে বললে,
অনেকক্ষণ, তোকে ডেকে ডেকে আমার গলা ছিঁড়ে গেল।
তোর আজ হয়েছে কি, চোখ কেমন রাঙা কেন?
আমার থাঁথা লাগলো। বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? আমি আমতে আমতে করে বললুম, কাল রাত্রে তুই খেলতে খেলতে হঠাৎ অমন অন্তর্ধান সে বাধা দিয়ে বললে,
আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলি।
আমার আরো থাঁতা লাগল। এ কি ঘুমের চোখে সবই স্বপ্নের মতো দেখলুম, কিন্তু এত যে কাণ্ড সে সবই স্বপ্ন। ইচ্ছে হচ্ছিল আগা গোড়া সব কথা বিনুকে খুলে বলে হিয়ালিটা পরিষ্কার করে নেই, কিন্তু পারলুম না। দিনের আলোয় কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগল যে বলতে লজ্জা হল। আমার ভূতের ভয়ে বিনু আমায় নিয়ে ঠাট্টা না করে। বিনু বললে,
কি ভাবছিস, চল বাইরে যাই।
আমরা দুই বন্ধুতে আবার সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো, সমস্ত দেহ তাদের ক্ষত বিক্ষত, তাদের বুকের উপর যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আঁচড়ের পর আঁচড় টেনেছে। বেশ বোঝা গেল রাতের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গেছে। আমি সভয়ে বিনুর দিকে চেয়ে বললুম,
বিনু দেখেছিস?
বিনু একটা দীর্ঘশ্বাস ফেলে বললে,
আমারই জন্য তাসগুলো গেল।
হ্যাঁ, তোমারই জন্য? তার মানে সেই চৌকুটি ঘর থেকে তোমাকে উদ্ধার করবার জন্য? তাহলে তো সবই ঠিক। কিন্তু বিনুর মুখ দেখে কিছু বুঝতে পারলুম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞাসা করলুম,
কি করে এমন হলো বিনু?
বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিলে। আমি আলমারি খুলতেই একরাশ আরশোলা ফরফর করে ঘরময় ছড়িয়ে পড়ল। তারপর টানা মেলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় চলে গেল, বোধহয় মাটির তলা দিয়ে সেই চৌকুপির মধ্যে। আমি হতভম্ব হয়ে চেয়ে রইল। বিনু বললে,
তাসগুলো কুড়ো।
আমি তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, সেই হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলেছে, সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাতের ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি, সে নেই কেন? সে গেল কোথা? সে কোথায় আছে আমি জানি, সে আছে সেইখানে, সেই চারিদিক বন্ধ চৌকুপির মধ্যে, যেখানে সেই নয় বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বিনু নিশ্চয় ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠে তার আর মনে কিছুই নেই। তার যে ঘুম, এমন তো আমারও এক একদিন হয়। রাতের ঘটনা স্বপ্ন দেখার মতো সকালে সব ভুলে যাই। কাল রাত্রে আমি যদি ঘুমিয়ে পড়তুম তাহলে আমিও হয়তো সব ভুলে যেতুম। আজ সকালে উঠে অবাক হয়ে ভাবতুম, তাই তো হরতনের গোলাম বেচারা গেল কোথায়? শুনছেন রেডিও ফুর্তি এডিট FM। অনেক বড় একটা গল্প শুনে আসলাম আমরা, হরতনের গোলাম। আর হরতনের গোলাম শুনে এসে আবার যখন ফিরে আসলাম, তখন আপনাদের একটা ইন্টারনেট নিউজ দিয়ে নিই। ইন্টারনেট নিয়ে একটা নিউজ দিয়ে নিচ্ছি। ফাস্টেস্ট 4G এখন গ্রামের ফোনে, আপনার 4G সিম ও 4G এনেবলড হ্যান্ডসেট যদি রেডি থাকে তাহলে জাস্ট হ্যান্ডসেট সেটিংস থেকে 4G বা LTE সেট করে নিন। আর 4G এক্সপিরিয়েন্স এর বেস্ট পার্টটা হচ্ছে গ্রামের ফোনে যে কোনো ইন্টারনেট প্যাকে 4G এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি 4G কভারেজে থাকেন। তার মানে এখন একই দামে আরো অনেক বেশি স্পিড লাইফ চলুক জিবি স্পিড। বিস্তারিত জানতে gramminphone.com। চলছে ভূত FM হরর ক্লাব। আপনি আছেন ভূত FM হরর ক্লাবের সাথে, আছেন সৃষ্টির সাথে, এবং আছেন আজকে আমাদের সাথে যে হরর ক্লাবটি আছে তাদের সাথে, প্রিয়ম এবং আতিক। প্রিয়ম, কেমন লাগলো হরতনের গোলাম?
মনে হচ্ছিল যে আমরা একবারে ওই এনভায়রনমেন্টটাতেই বসে আছি।
আর আতিক, আপনি অনেক চিন্তিত হয়ে পড়লেন।
আসলে গল্পটা
যেমনটা ভৌতিক ছিল বা ভূতের ছিল তার চেয়ে এখানে ভয় আরো কিছু ব্যাপার ছিল আমার কাছে, যেটা লাগছে মনোযোগ দিয়ে গল্পটা শুনছিল।
আচ্ছা,
এইখানে দুইবার যেটা হয় যে মুরলী আর বিনুর মধ্যে কথোপকথনের মধ্যে বা তাস খেলার মধ্যে যে রানী উপরে গোলাম কেন রানী যেতে বড় নয়, এই ব্যাপারটা আসলেই ভয়ঙ্কর ছিল যে আমরা অনেক সময় অনেক আগের ইতিহাস পড়তে গেলে জানতে পারি যে অনেক জায়গাতেই গোলামরা রানীর চাইতে বেশি ক্ষমতাবান ছিল।
আচ্ছা,
এবং সেগুলোর একটা খুব বাজে একটা ইফেক্টও সেই রাজদরবারে পড়ত যখন যখনই গোলাম রানীর চাইতে বেশি ক্ষমতাবান ছিল।
ওকে, এটা আসলেই বেশ একটা পরলক্ষণীয় বিষয়। আসলে সাহিত্যে গল্পের ভেতরে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট যৌক্তিকতা থাকে, যে এখানে হরতনের গোলামকে ব্যবহার করা হয়েছে একটা বেশ বড় একটা ক্যারেক্টার বা বড় একটা উপাদান এই গল্পের, তো সেটার একটা লজিক্যাল মানে এক্সিস্টেন্স অবশ্যই এখানে আছে। আতিক আসলে খুব ভালো একটা কথা বলেছেন, সত্যি এভাবেই আসলে গল্পগুলোকে বা চরিত্রগুলোকে এইভাবে চিন্তা করলে গল্পের আরো অনেক বড় একটা সৌন্দর্য ধরা পড়ে। তো
এছাড়াও বিনু যে খেলতে গেল যখন, যে বাচ্চাটাকে 8-9 বছরের একটা বাচ্চাটাকে ধন সম্পদ রক্ষার জন্য তাকে যে মেরে ফেলা, মানে ওই রাজাটাও গল্পের রাজা হোক বা বাস্তবে উপনীত থেকে থাকে যে আসলেই অত্যাচার করে মেরে ফেললে সে ভূত হয়ে যায়, সেই বিশ্বাস থেকেই সেই রাজাটা সেই বাচ্চাটাই কিন্তু মাটি চাপা দিয়ে
যেটা সেই চক্রের ধন আমরা জানি,
আমরা যেটা বলি এই চক্রের ধন ব্যাপারটাই কিন্তু আসলে ভয়ঙ্কর ছিল যতক্ষণ শুনতেছিলাম আপনার কাছ থেকে গল্পটা।
হ্যাঁ আসলে, এবং এই ইতিহাসগুলো মানে এই ধরনের ঘটনা কিন্তু অতীতে আসলেই ঘটেছে যে কোন এক রাজা কুসংস্কারের বশত কিংবা যে কোনো বশতই হোক না কেন এ ধরনের কাজ করতো, কোন না কোন অত্যাচারী মানুষ বা বহু অত্যাচারী মানুষ শাসক এরকম ছিল, নাহলে যক্ষের ধন এই টার্মটাই আসতো না, সেখান থেকে আসলে এসছে। তো মানব সভ্যতার ইতিহাস যে শুধুমাত্র গৌরবের তা না, মানব সভ্যতার ইতিহাস একই সাথে লজ্জার এবং মানে মর্মান্তিক।
আমি একটা আমার দেখা একটা কথা বলতে চাই, এটা হচ্ছে সোমপুর বিহার, যেটা সোমপুর বিহারে কিন্তু অনেক গণহত্যা হয়েছিল, বারবার হয়েছিল, আমরা যে ইতিহাস পড়ছিলাম লক্ষণ সেন মুক্তিয়ার করছি, সোমপুর বিহারের যে আপনার টেরাকোটার মতো যে ছবিগুলো, ছবি না যে আর্টওয়ার, একটা পুরো সোমপুর বিহারের যে রাজ প্রাসাদটা চারদিক দিয়ে কিন্তু আর্টওয়ার।
আচ্ছা,
তো প্রত্যেকটা টালিতেই আস্তে আস্তে ছবির ইয়াতে যে গণহত্যা এবং পালিয়ে যাওয়া এই জিনিসটা প্রাধান্য আসে পায় আর কি।
আচ্ছা,
অনেক ছবিতে অনেক গল্প অনেক আর্টিকেল এরকম দেখা যায়, তো এই ব্যাপারগুলোই আসলে ভয়ঙ্কর
আসলে। এবং এই ব্যাপারগুলো আসলে ওই যেটা বললাম যে মানব সভ্যতার ইতিহাস সবসময় শুধু গৌরবের নয়, সাধারণ কিছুই জড়িয়ে আছে। তো প্রতিদিনের মতোই ভূতেশ্বম হরর ক্লাবের আরো যে সেগমেন্ট গুলো আছে তার ভিতরে একটা সেগমেন্ট এখন আমরা চলে যাবো, আনসেন্সর স্টোরি অব দ্য উইক, সবচেয়ে অদ্ভুত যে গল্পটা ছিল ভূতেশ্বমে পাঠানো ঘটনাগুলোর ভেতরে সেই অডিও ক্লিপটি এই মুহূর্তে আপনাদের জন্য, আনসেন্সর স্টোরি অব দ্য উইক সেগমেন্টে। তারপর একটা ছোট্ট বিরতি এবং বিরতির পর আবার ফিরে আসবো, জানি না আজকে আর কোনো কিছু রাখতে পারছি কিনা। আর স্টোরি বলেছি আগে যে আমাদের হাতে প্রচুর স্টোরি আছে, জানি না সেটা পড়তে পারবো কিনা। বিরতি শেষে আনসেন্সর স্টোরি শুনে এবং বিরতি শেষে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন শুধু তোমাদের এটা ফুর্তি, এটা ফ্যান টু ফুর্তি।
হ্যালো লিসনার্স, আমি রাব্বিয়াল আমিন বলতেছি সাভার থেকে। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে ঘটনাটা শেয়ার করব সে ঘটনাটি আমার এক চাষি আমাকে বলেছেন, তো আমার চাষি আমাকে যেভাবে বলেছেন আমি আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি। তো এক আমাদের ওখানে গ্রামে এক মাদ্রাসা ছিল, তো সেই মাদ্রাসায় একবার কোন একটা অকেশনে ছুটি দেয় মাদ্রাসাটা, তো মাদ্রাসার সব ছাত্র সব টিচার সবাই বাসায় চলে যায়, কিন্তু তিনজন ছাত্র ওই মাদ্রাসায় থেকে যায় কারণ তাদের বাসা একটু দূরে ছিল। তো তারা ভাবে যে আমরা আজকে যাব না, রাতটা শেষ হলে আমরা কালকে ভোরে উঠে রওনা দিব। তো তারা থাকে যে দারোয়ান বা যে নাইট গার্ড থাকে সেই মাদ্রাসায় সেও বাইরে চলে যায়, তো তাদের ভালোভাবে বলে যায় যে ভালোভাবে থাকো তোমরা, তারা বলে যে আপনি যান কোনো সমস্যা নেই আমরা থাকবো আজকে রাতটা। তো তারা থাকে খাওয়া দাওয়া করে। হঠাৎ করে তাদের তিনজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার অনেক জ্বর হয় এবং এক পর্যায়ে দেখা যায় সে অনেক জ্বর হয় এবং সে মারা যায়। তো দুইজন ফ্রেন্ড তো খুবই হয়ে যায়, অনেক অবাক হয়ে যায় যে ফ্রেন্ডের সঙ্গে কি হলো, সে হঠাৎ করে এরকম মারা গেল মনে হয়। তো দুইজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড সাহসী ছিল অনেক, সে বলতেছে যে জানি না ফ্রেন্ড কি হলো, তো আমি পাশে গ্রাম আছে, আমি সেই গ্রামে যাচ্ছি, কিছু লোক নিয়ে আসি, যদি মারা যায় তাহলে তো লাশটা কিছু ব্যবস্থা করা লাগবে। তো সেই সাহসী ফ্রেন্ডটা চলে যায় গ্রাম থেকে লোক আনার জন্য, আর একটা যে ফ্রেন্ড আছে ও থাকে, বলে যে তুমি দেখো আমি যাচ্ছি। তো সেই ফ্রেন্ডটা চলে যাওয়ার পরে সেই ফ্রেন্ডের রুমে থাকে এবং কিছুক্ষণ পর সে দেখে যে তার যে ফ্রেন্ডটা মারা গেছিল সে হঠাৎ করে বেডে উঠে বসে আছে এবং অনেক চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখগুলো প্রচন্ড লাল। সে দেখে প্রথমে ভয় পায় না, ভাবছে যে হয়তো তার জ্বর হয়েছিল এজন্য হঠাৎ সে অজ্ঞান হয়ে গেছিল মনে হয়, তো এবার মনে সুস্থ হয়েছে। সে যায় তার ফ্রেন্ডের গায়ে হাত দিয়ে বলে যে দোস্ত তোর কি হয়েছিল, শুয়েছিলি কেন, তোর কি খারাপ লাগতেছে, তোকে কি আমরা হাসপাতাল নিয়ে যাবো। তো তার সেই ফ্রেন্ডটা কোনো কথা বলে না, সে বলে যে আমাকে মাছ দাও আমি মাছ খাবো। তো তার ওই ফ্রেন্ড বলে তুই মাছ খাবি মানে তোর তো এখন তুই মাছ কেমনে খাবি, তুই তো এখনই ভাত খালি না, বলতেছে না আমাকে মাছ দাও আমি এক্ষুনি কাঁচা মাছ খাবো, যদি মাছ না পাই তাহলে আমাকে মুরগি এনে দাও আমি মুরগি খাবো। তো সেই ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায় যে তার এই ফ্রেন্ড আসলে কি বলতেছে, মাছ খাবে মুরগি খাবে মানে কি। তো সে ভালো করে খেয়াল করে দেখে যে সেই ফ্রেন্ডটা মনে হচ্ছে সে নিজে কথা বলতেছে না, তাকে জোর করে কথা বলানো হচ্ছে, মনে হচ্ছে তার গলার ভেতর থেকে সাউন্ডটা অন্যভাবে বের হয়ে আসতেছে। তো সে অনেক ভয় পেয়ে রুম থেকে বের হতে চায়, তখন সে ফ্রেন্ডটা বাধা দেয়, বলে যে তুই আমাকে মাছ দিয়ে তারপর যাবি। এই কথা শুনে ফ্রেন্ডটা আরো ভয় পেয়ে যায় এবং সে তার ফ্রেন্ডটা যে দিয়ে গেছে সেই দিক বরাবর দৌড়তে শুরু করে। সে যখন দৌড় দিতে শুরু করে তার যে ফ্রেন্ড রুমের মধ্যে ছিল সেও তার পিছিয়ে পিছিয়ে দৌড় দিতে শুরু করে। তো সামনে ফ্রেন্ড রয়েছে, তখন সরিষা ছিল, সরিষার ক্ষেত গম ক্ষেত এগুলো সব সব এলোমেলো করে দিয়ে মাঝখানে দৌড় মারতেছে, আর পিছন দিয়ে যে লাশটা ছিল তার যে ফ্রেন্ডটা মারা গেছিল সেই ফ্রেন্ডটা তার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। তো এক সময় দৌড়াতে দৌড়াতে দেখে যে তার সামনে যে সাহসী ফ্রেন্ডটা গেছিল লোকজন ডাকতে, সে লোকজন ডাকে নিয়ে আসতেছে। তখন তারা তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি এভাবে করে এখানে দৌড়াচ্ছ কেন। তখন সে বলে যেই ফ্রেন্ডটা মারা গেছিল সে আমার পিছিয়ে পিছিয়ে দৌড় আসতেছে। তো তারা প্রথমে বিশ্বাস করতে চায় না, তারা বলে যে চলো আমরা যাই দেখি যে আসলে ঘটনাটা কি। তো তারা রুমে যায়, রুমে যায় দেখে যে তার ফ্রেন্ডটা যেভাবে ছিল সেভাবে শুয়ে আছে, কিন্তু আশ্চর্যকর বিষয় তার ফ্রেন্ডের গায়ে অনেক আপনার সরিষার ফুল, এগুলো সরিষার ফুল তার পুরো গা লেগে আছে এবং গমের পাতা বা গমের যেগুলা গাছ থাকে ওর পায়ে অনেক কিছু বেড়ে আছে। তো তারা সবাই বুঝতে পারে যে ঘটনাটা অন্যরকম, তারা ধারণা করে যে হয়তো কোনো কিছু তার উপর ভর করছিল। তো তারা গ্রাম থেকে আরো হুজুর টুজুর আনে সে একটা কলের মধ্যে কাটানো হয় এবং একটা শেষ হলে একটা গাড়ি ভাড়া করে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে আরো ঘটনা আছে, এগুলো আমি কোনো একদিন সময় করে পাঠাবো। ধন্যবাদ।
শুনছেন ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। স্টুডিও ঘড়িতে রাত একটা বেজে 41 মিনিট, অর্থাৎ অনেকখানি সময় পেরিয়ে গেছে। আমাদের হাতে আগে বলেছি যে বেশ অনেকগুলো স্টোরি আছে, আর এই সপ্তাহের যে মেইল অফ দ্য উইক যেটা সেটা এখন পড়ব। তবে তার আগে একটু কমেন্ট সেকশনে, ফেসবুকের কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি। রেশাদ খান আছে আমাদের সাথে, আই জাস্ট লাভ হরর ক্লাব। আর তারপর কমেন্ট পড়া হয় না কেন প্রশ্ন করেছেন, সময় পাওয়া হয়নি আসলে, এখন এই জন্যই ফাঁকাতে কমেন্ট করে দিচ্ছি। ইমন হোসেন জয় আছেন, তার গ্রামে অনেকগুলো ঘটনা আছে, কষ্ট করে লিখতে লিখতে বৃহস্পতিবার চলে এসছে, তাই সেট করতে পারেনি, আগামী সপ্তাহে পাঠাবেন। ওকে, হরর ক্লাব বানিয়ে পাঠিয়ে দিন। অবুজ পালক হামিদুল, তিনি শেরপুর থেকে শুনছেন। নীলাদ্রি চৌধুরী, নীলা লিখেছেন সাথে ছিলাম থাকবো। তারপর আছেন মহিউদ্দিন ইসলাম ভাঙা, ফরিদপুর থেকে শুনছেন। মাহফুজ তপন শুনছেন। মোহনা মনসুর লিখেছেন ভাইয়া শুনছি। আরো অনেকগুলো কমেন্ট, অনেক অনেক মানুষ। আলামিন ইসলাম অফি আছেন, শাহরিয়ার পারভেজ আছেন, মহিউদ্দিন ইসলাম আছেন। সো যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে আছেন জাহর ক্লাবটি আতিক, এই মুহূর্তে আছেন আমাদের সাথে। তো আতিক, সিরিয়াল কি দেখা হয়?
সিরিয়াল দেখা হয় একসময় হতো।
তাই আপনার ফেভারিট সিরিয়াল কোনটা?
প্রিজন ব্রেক।
প্রিজন ব্রেক, ও সুপার। আর
প্রিজন ব্রেক ছাড়া আরো দু একটা দেখা হয়েছে।
রেডিও থেকে
কখনো অনেক
রেডিও থেকে কখনো কোন সিরিয়াল বা কোন নাটক গল্প যেগুলো আগে হতো এগুলো কি কখনো শুনতেন?
রেডিওতে হ্যাঁ আগে শুনতাম, রেডিও যখন শুনতাম, এফএম তো অনেক পরে
পরে হ্যাঁ
ছোটবেলা যখন শুনতাম তখন রেডিওর কিছু অনুষ্ঠান হতো,
হ্যাঁ নাটক হতো,
নাটক হতো, নাটক
এক্স্যাক্টলি। তো রেডিওতে যদি আমরা ভূত এফএম হরর ক্লাবে যদি বড় কোন উপন্যাস নিয়ে আমরা যদি হরর সিরিজ করি এবং এপিসোড বাই এপিসোড যদি আমরা সেটা প্রচার করি, কি মনে হয় কেমন হতে পারে?
বড় গল্পগুলো বা বড় কোন উপন্যাস আসলে আমার যেটা মনে হয় এপিসোড বাই এপিসোড করলেই বুঝি ভালো হয়।
এক্স্যাক্টলি। তো আমরা এরকম অবশ্যই প্ল্যান আছে আমাদের, এবং আমরা আজকে যারা শুনছেন ভূত এফএম হরর ক্লাবের চ্যানেল লিসেনার যারা আছেন তাদেরকে বলছি যে আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে সামনে। যে কোনো এক সময় আমরা একটা সিরিজ শুরু করব, আমাদের হাতে অনেকগুলো বিদেশি বড় বড় গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, এবং দেশি বেশ কিছু উপন্যাস আছে আমাদের হাতে যেগুলোকে আমরা, এবং অনুবাদ গল্প আছে যেগুলোকে আমরা সিরিজ আকারে সামনে নিয়ে আসতে চাচ্ছি। তো তার আগে যেটা অবশ্যই, যে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন, আপনারা কি মনে করেন যে এরকম সিরিজ আসলে সেটা আপনারা কিভাবে নেবেন বা আপনারা চান কিনা আমাদেরকে ঝটপট জানিয়ে দিতে পারেন, ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, facebook.com/radiofootpi এই ঠিকানায় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হরর ক্লাবের পোস্টে। এছাড়া মেইল করতে পারেন, আপনি যদি কোনো সিরিজ আকারে কোনো উপন্যাস বা গল্প শুনতে চান সেটাও আপনি জানাতে পারেন আমাদেরকে, এটা শুনতে চাই। তো আজকে এসছেন, এত কষ্ট করে এসছে যে হরর ক্লাবটি, আপনাদের ক্লাবের কার্যক্রম সম্পর্কে কিছু যদি জানান আমাদেরকে। আপনি এর আগে নাটোর থেকে আমাদের বেশ অনেক ঘটনা নিয়ে এসেছিলেন আমাদের জন্য, তো কেমন ফিডব্যাক পাচ্ছেন?
আমি মূলত নাটোর আর হচ্ছে জয়পুরহাট এই দুইটা এলাকারই বিভিন্ন আগের ঘটে যাওয়া ঘটনা যেগুলো দাদিনাইয়ের কাছ থেকে শুনি বা এগুলোর কিছু আলামত এখনো পাওয়া যায় এগুলোই মূলত আমি এর আগে যতবারই এসেছি বলেছি, এবং যারা শুনেছে বা যাদের সাথে শেয়ার করেছি তারা অনেকেই আবার আমার সাথে নতুন কিছু ঘটনা বা নতুন কিছু ব্যাপার যেগুলো ঘটে আমার সাথে শেয়ার করেছে। আমি একটু গুছাচ্ছি কারণ আমি আসলে কিছু শোনার পরে আবার ওখানে একটু যেতে চাই।
ওকে,
ঘটনাস্থলে
ভেরি গুড,
আবারও আশা করি যাবো। মাঝে একবার নাটোর গিয়েছিলাম কিন্তু সেইভাবে সময় দিতে পারি নাই, তো ইচ্ছা আছে আগামীতে নাটোরের দিকে আবারও যাব। নাটোর যেমন পুঠিয়া রাজবাড়ি কেন্দ্রিক বেশ কিছু ঘটনা শোনা যায়, তো ইচ্ছা আছে এগুলো একটু রিফিল করে আসার
অবশ্যই, এবং সেখান থেকে সেখান থেকে আরো কিছু ঘটনা আমরা সামনে অবশ্যই পাবো। এবং আপনার হরর ক্লাব খুবই অ্যাক্টিভ, আপনার জন্য অনেক অনেক, আপনার হরর ক্লাবের জন্য অনেক অনেক ভালোবাসা, সামনের দিনগুলো আরো সুন্দর হোক। তো মেইল অব দ্য উইকে আজকে কোন স্টোরি পড়ছিলাম, মেইল অব দ্য উইকে আমাদেরকে রাজশাহী হরর ক্লাব থেকে, রাজ হরর ক্লাব থেকে অনির্বাণ, তিনি বেশ খেটে একটা মেইল আমাদেরকে পাঠিয়েছেন, এবং সেটা বেনিংটন ট্রায়াঙ্গেল নিয়ে। তো সেই মেইলটা এখন আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। প্যারানর্মাল গল্প লেখক জোসেফ এ সিট্রো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গেল। অরণ্যের ঘেরা এই অঞ্চলটি এখনো অনেকের কাছেই রহস্যময়, এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যে ঢুকলে কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে, তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকে মনে করে থাকেন। এই সময় হেনরি ম্যাকডোয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডোয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়। কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্য ভেদ করা এখনো কোন সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল চলুন তাহলে জেনে আসি। প্রথম ঘটনা, প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গেলে তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা। 75 বছর বয়সী মেরি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এর পর থেকে তার সহযাত্রীরা তার আর কোন হদ পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবক দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরে থাক, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর। 1946 সালের 1 ডিসেম্বর বেনিংটন কলেজে অধ্যয়নরত পলা উইলটন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্যে দিয়ে যেতে দেখেছে, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5,000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণা তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবন যাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পলা। কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তৃতীয় ঘটনাটি ঘটে 3 বছর পর। 1949 সালের 1 ডিসেম্বর তারিখে জেমস ই টেটফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট এলবার্ন থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন মাত্র 14 জন, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বাসে নেই। বাস যাত্রীদের তথ্য মতে বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু সেন্ট এলবার্ন থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসে থাকতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগে স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হল জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। চতুর্থ ঘটনাটি ঘটে পল জেপসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12 অক্টোবর এক সকালের ঘটনা। জেপসন ছিল তার মায়ের সাথে, তিনি এ সময় শুকুর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট, দূর থেকেও যা সকলের চোখে পড়ার কথা, কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি। জেপসনের ঘটনার মাত্র 16 দিন পর অক্টোবরের 28 তারিখ 53 বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হার্বার্ট রিজার্ভেরারের কাছে ক্যাম্পিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান। ভিজে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হার্বার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাক পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসছেন না দেখে হার্বার্ট ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু হার্বার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে। আবার শুরু হল ব্যাপক তল্লাশি। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান টিম হেলিকপ্টার এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্ন তন্ন করে খুঁজেও ফিরার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে অদ্ভুত এক ব্যাপার হল, এই ঘটনার এক বছর পরে 1951 সালের 12ই মে সমারসেট রিজার্ভের কাছে এক জায়গায় ফিরার দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল। কেন ঘটছে এই ধরনের ঘটনা, এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত আছে। এলাকাবাসী মনে করেন এই জায়গাটি অভিশপ্তভূমি। অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করলে সে দিকভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকেই এলিয়েনের অবস্থান আছে মনে করেন। তো যাই হোক, পৃথিবীতে বেশ কিছু রহস্যজনক জায়গার ভিতর এটিও একটি, এবং হয়তোবা কখনো এক সময় প্রমাণিত হবে যে আসলে এই জায়গায় কোনো রহস্য নেই, পুরোটাই মানুষের ভ্রান্ত ধারণা, কিংবা হয়তোবা এখানে কোনো বড় ধরনের অপরাধ চক্র গড়ে উঠেছে, হতেই পারে। জানি না কি আছে সেখানে বা কি হতে পারে। আজকের ভূত এফএম হরর ক্লাব এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ ছিলেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.